বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল حياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى سَعَى فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحس
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল। তো আমরা স্বাস্থ্যের প্রতি সবাই যত্নবান হব এ কথা স্মরণ করিয়ে দিয়ে আজ আমরা হার্টের ভালভ নষ্ট হওয়া সম্পর্কিত একটি জটিল রোগ নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা যেতে চাই। আমরা আলোচনা করব হার্টের ভালভ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি কি, কেন ভালভ নষ্ট হয়, কতটি ভালভ থাকে, ভালভ নষ্ট হওয়ার লক্ষণগুলো কি, নষ্ট হলে করণীয়, ভালভ প্রতিস্থাপন খরচ কেমন, কতটা ঝুঁকিপূর্ণ, এক কথায় এ সম্পর্কিত যাবতীয় আলোচনা হবে। আর গুরুত্বপূর্ণ এ রোগটি নিয়ে কথা বলার জন্য প্রতিটি পর্বে আমাদের সাথে থাকবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার প্রদীপ কুমার কর্মকার। তো শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের সব দেশেই হার্টের ভালভ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি বর্তমানে স্বাস্থ্যগত একটি জটিল ও ভয়াবহ সমস্যা বটে। শুধু তাই নয়, এটি বড় লোকদের রোগ, অত্যন্ত ব্যয়বহুল রোগ। তাই এ রোগে আক্রান্ত রোগীদের দুশ্চিন্তার শেষ থাকে না, তারা কিভাবে চিকিৎসা করাবেন, এত টাকা পাবেন কোথায়। তবে এই রোগের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশ ও ভারতে অনেকটা কম খরচে হচ্ছে, এটি অত্যন্ত সুখের খবর। আর এ বিষয়ে বিশিষ্ট হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞের মুখ থেকেই আমরা অনেক আশার কথা শুনব। তো আর দেরি না করে হার্টের ভালভ সমস্যা নিয়ে আলোচনার দ্বিতীয় পর্বে যেতে চাই। অধ্যাপক ডাক্তার প্রদীপ কুমার কর্মকার, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ রেডিও তেহরানকে এবং যে স্বাস্থ্য কথা অনুষ্ঠানের আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদের প্রোগ্রামে।
অধ্যাপক ডাক্তার প্রদীপ কুমার কর্মকার, হার্টের তো নানা রকম রোগ আছে, এই যেমন ধরুন হার্টে ব্লক হওয়া, চর্বি জমে যাওয়া, এরকম অনেক রোগই আছে। তো আমরা এসব বিষয়ের দিকে যাব না, আমরা সুনির্দিষ্ট করে হার্টের ভাল্ব নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনি এ বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক, আপনি প্রথম পর্বের আলোচনায় হার্টে কয়টি ভাল্ব থাকে, কোন ভাল্বটি বেশি গুরুত্বপূর্ণ, সেই ভাল্বের কাজ কী এবং নষ্ট হলে বা কার্যকারিতা হারালে কী হয়, এসব বিষয়ে খুব সুন্দর করে আলোচনা করেছেন। সবশেষে অ্যাওর্টিক ভাল্ব নষ্ট হওয়ার কারণ নিয়ে আপনি কথা বলেছিলেন। আমরা বলেছিলাম আজকের আলোচনার শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাওর্টিক ভাল্ব নষ্ট হওয়ার লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। আপনি বলেছিলেন সাধারণত ষাটোর্ধ্ব বয়সে এই হার্টের ভাল্ব নষ্ট হওয়ার বিষয়টি সামনে আসে। তো এরকম বয়সের যেসব রোগীরা আপনাদের কাছে আসে, তাদের ভাল্ব নষ্টের লক্ষণগুলো কি তা যদি বুঝিয়ে বলেন।
সাধারণত আমাদের কাছে এই ষাটোর্ধ্ব ও এই রোগের রোগীরা আমাদের কাছে প্রথম সিম্পটম নিয়ে আসে যে হাঁটতে গেলে হাঁপায়া যায়, তো বেশি দূর হাঁটতে পারে না, হাঁটতে গেলে হাঁপায়া যায়, শ্বাসকষ্ট হয় এবং কিছু কিছু রোগী বুকে ব্যথা এবং অজ্ঞান হয়ে যায় মাঝে মাঝে। এই তিনটা কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে।
অধ্যাপক প্রদীপ কুমার, অ্যাওর্টিক ভাল্ব নষ্ট হয়ে গেলে খুব দ্রুতই কি রোগীর চিকিৎসা প্রয়োজন?
আপনারা জানেন এই অ্যাওর্টিক ভাল্ব যখন নষ্ট হয়ে যায় এটা দ্রুত চিকিৎসা করা প্রয়োজন, কারণ বিভিন্ন ধরনের ক্যান্সার আছে। এই ক্যান্সার চাইতেও এই অ্যাওর্টিক ভাল্ব যদি কারো সিমটম শুরু হয় তারা আরো কম দিন বাঁচে। যদি আমি একটা স্ট্যাটিস্টিক আপনাদেরকে দিই, 1% রোগী 2 বছরের মধ্যে মারা যায়।
অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার, আপনি বললেন অ্যাওর্টিক ভাল্ব নষ্ট হলে দ্রুত চিকিৎসা প্রয়োজন, তো কি ধরনের বা কি কি ভাবে এই চিকিৎসা করা হয়?
দুই ধরনের চিকিৎসা আছে এই ভালটা চেঞ্জ করার জন্য। একটা বুক কেটে এই ভালটা চেঞ্জ করতে হয়, আর আমরা যেটা করি বুক না কেটে এটা ট্রান্সক্রেপ্টর অ্যাওর্টিক ভাল্ভ রিপ্লেসমেন্ট, এটা বুক না কেটে করতে হয়। এই দুইটাই কিন্তু সুবিধা অসুবিধা আছে। যেমন যারা বুক কেটে করে তারা বুক কাটতে ভয়, বুক হাড় কাটতে ভয় এবং এখানে পরিপূর্ণ অজ্ঞান করতে হয় রোগীকে যারা বুক কেটে করে। এবং যারা বুক কেটে ভাগটা চেঞ্জ করে অনেক সময় লাগে, প্রায় 4-5-6 ঘন্টা পর্যন্ত সময় লাগে অপারেশন থিয়েটারে, এবং এটা ঝুঁকি খুবই বেশি, ঝুঁকিপূর্ণ একটা অপারেশন এবং রোগী সুস্থ হতে অনেকদিন সময় লাগে। এইসব জিনিস অসুবিধার কারণে এখন সারা পৃথিবীতে এই যে টেবার পদ্ধতিতে টিএভিআর পদ্ধতিতে এই বুক না কেটে অ্যাওর্টিক ভাল্বটা চেঞ্জ করি।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে হার্টের ভাল্ব সমস্যা নিয়ে বিশিষ্ট হৃদরোগ ও মেডিসিনের ডাক্তার অধ্যাপক প্রদীপ কুমার কর্মকারের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার, মিউজিক বিরতির পর আবার আমরা সাক্ষাৎকারে চলে এলাম। আপনি বলছিলেন বুক না কেটে বিশ্বজুড়ে জনপ্রিয় আধুনিক টিএভিআর পদ্ধতিতে অ্যাওর্টিক ভাল্ব প্রতিস্থাপন করা হয়, আপনারাও একই পদ্ধতিতে এটি করছেন। তো এই টিএভিআর পদ্ধতির সুবিধা কি যদি একটু বুঝিয়ে বলেন।
বিশ্ব জনপ্রিয়তাবাসী এটা সুবিধা হলো আপনার বুক কাটতে হয় না, আমরা পায়ের কুচকিতে ছোট একটা ছিদ্র করে, এখানে ছুরি কাছে লাগে না, ছিদ্র করে আমরা ভালটা চেঞ্জ করি, এখানে আমরা রোগীকে অজ্ঞান করতে হয় না, একটু ঘুমের মধ্যে রাখি, এখন সময় লাগে ঘন্টার মতো এবং এটাতে ঝুঁকি অনেক কম এবং সাধারণত অপারেশনের 3 দিনের মধ্যে আমরা রোগী ছেড়ে দিই এবং 7 দিনের মধ্যে রোগী তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে। এই সকল সুবিধার জন্য সারা পৃথিবীতে এই চিকিৎসা পদ্ধতি খুবই দ্রুত এক্সপেনশন হচ্ছে, আমরা বলি যে পোটেনশিয়াল গ্রোথ, খুব দ্রুত এটা মানুষ অ্যাক্সেপ্ট করতে।
অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার, আমাদের হাতে আর তেমন সময় নেই, তো আজকের পর্বের শেষ যে প্রশ্নটি আপনাকে করব সেটি হচ্ছে বাংলাদেশে অর্থাৎ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে আপনারা কবে থেকে এই অ্যাওটিক ভাল্ভ প্রতিস্থাপন শুরু করেছেন এবং কেমন সাড়া পাচ্ছেন?
বাংলাদেশে আমি 2000 সালে হাসপাতালে প্রথম এই ডিভাইস উঠবে এবং এ পর্যন্ত আমি হাইস্ট নাম্বার করছি 10টা সরকারি হাসপাতালে 10টা রোগীর সাকসেসফুল এই অপারেশন করেছি, সব রোগীরা ভালো আছে, আমাদের কাছে ফলো আপ আছে এবং রোগীরা ভালো আছে এবং আরো আমাদের কাছে অনেক লোক ওয়েটিং আছে। জানেন এটা একটা খুব এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট।
অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার, হার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাওটিক ভাল্ভ নষ্ট হওয়ার কারণগুলো আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। তো আজ আর আমাদের হাতে সময় না থাকায় স্বাস্থ্য কথার আসর থেকে এখানে বিদায় নিতে হচ্ছে। তো অধ্যাপক প্রদীপ কুমার, স্বাস্থ্য কথার আজকের আসরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আগামী সপ্তাহের আসরে হার্টের ভাল্ভ নষ্ট হওয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে থাকবেন বলেই আশা করছি। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিয়মিত ব্যায়াম করবেন ও বিশুদ্ধ পানি পান করবেন। সবাই ভালো ও সুস্থ থাকুন এ প্রত্যাশা করে আজ এখানেই স্বাস্থ্য কথার আসর থেকে বিদায় চাইছি।
ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা। প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি সবাই ভালো আছেন। ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা বলেছি আইডেন্টিটি বা আত্মপরিচয় গড়ে উঠতে শুরু করে বাল্যকাল থেকে, আর এই আত্মপরিচয় গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে পরিবার। একটি ছেলে বা মেয়ে যখন নতুন পরিস্থিতি বা প্রশ্নের সম্মুখীন হয় তখন তার পারিবারিক শিক্ষাটি প্রথম কাজে লাগে। উদাহরণ হিসেবে বলা যায়, অনেক অল্প বয়সী ছেলে মেয়েই অনেক সময় ধর্মের প্রয়োজনীয়তা ইস্যুতে দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় এবং অসহায় বোধ করে। পরিবার থেকে এ বিষয়ে স্পষ্ট ধারণা না পাওয়ার আগেই ধর্মবিরোধী চক্রের কবলে পড়লে অপূরণীয় ক্ষতির আশঙ্কা থেকে যায়। ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতে শিশু কিশোরদের নিয়ন্ত্রণহীন প্রবেশ এই আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। আজকের আসরে আমরা সমাজ ও সংস্কৃতিতে ইন্টারনেটের ভূমিকা নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এই প্রত্যাশা রইল।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের সমাজ ও সংস্কৃতিতেও পরিবর্তন আসছে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রভাব উল্লেখ করার মতো ফেসবুক, টুইটার, ইউটিউব, ভাইবার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো মাধ্যমগুলোর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। প্রতিদিনই সেখানে যুক্ত হচ্ছে নতুন নতুন ব্যবহারকারী। আসলে সামাজিক যোগাযোগের মাধ্যম এখন মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। বিশ্বের সব দেশেই একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে, তবে পরিবার, সমাজ ও সংস্কৃতিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব বেশি লক্ষণীয়। এ কারণেই বিশ্বের বিভিন্ন দেশ ও জাতি তাদের জাতীয় ও সাংস্কৃতিক পরিচিতি হারানোর আশঙ্কায় রয়েছে। তারা এখন এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজছে।
আসলে যে কোনো প্রযুক্তিরই ইতিবাচক ও নেতিবাচক দিক থাকে। উদ্দেশ্যের উপরই এর ফলাফল নির্ভর করে। একজন ব্যক্তি বা একটি রাষ্ট্র ইচ্ছে করলে তথ্য ও যোগাযোগের এই প্রযুক্তিকে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্যও ব্যবহার করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর একটি বড় ইতিবাচক দিক হল এই মাধ্যমে যে কোনো তথ্য বা উপাদান প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে একজন ব্যবহারকারী সে সম্পর্কে পছন্দ অপছন্দের কথা জানাতে পারে, নিজস্ব মন্তব্য অভিমত তাৎক্ষণিক প্রকাশ করতে পারে। কর্তৃপক্ষের সেগুলো অপছন্দ হলে ঝেড়ে ফেলতে পারে নিজস্ব গণ্ডি থেকে। এছাড়া মূলধারার গণমাধ্যমের উপরও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রভাব বিস্তার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্রভাবই অনেক ক্ষেত্রে তরুণ সমাজের জন্য ক্ষতি বয়ে আনছে এবং সাংস্কৃতিক আগ্রাসনের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। এসব কারণে পাশ্চাত্যের সংস্কৃতিকে সহজেই মেনে নেওয়ার প্রবণতা গড়ে উঠছে, যদিও তা সব সমাজ ও রাষ্ট্রের মানুষের জন্য কখনোই উপযোগী হতে পারে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সহযোগিতায় মুসলিম সমাজেও পাশ্চাত্যের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে। কিন্তু বাস্তবতা হল, পাশ্চাত্য সংস্কৃতিতে রাষ্ট্রীয়ভাবে ধর্ম ও আধ্যাত্মিকতার স্বীকৃতি নেই। একজন মুসলমান তা মেনে নিতে পারে না। মুসলমানের জীবন ও সংস্কৃতির সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিকতার ওতপ্রোত সম্পর্ক রয়েছে। মুসলমানেরা বিশ্বাস করেন, প্রতিটি কাজের জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এর ফলে পাশ্চাত্যের অনেক কিছুই মুসলিম দেশগুলোর জনগণের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর প্রভাবে এখন অনেক অপসংস্কৃতি মুসলিম যুব সমাজের কাছে সহনীয় হয়ে যাচ্ছে। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের মতো নানা পশ্চিমা আচার আচরণ ইসলামী সংস্কৃতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। শুধু তাই নয়, পোশাক পরিচ্ছদ, আচার ব্যবহার ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন আসছে। বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা ও সম্মানবোধও কমে যাচ্ছে। বয়োজ্যেষ্ঠদেরকে সেকেলে মনে করার প্রবণতা বাড়ছে। নারী পুরুষের অবাধ মেলামেশাকে অনেকেই স্বাভাবিক হিসেবে দেখতে শুরু করেছে। পশ্চিমা ভোগবাদী সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবেও ব্যবহৃত হচ্ছে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ।
পাশ্চাত্যের ধনী পরিবারগুলোতে হয়তো ভোগবাদ আপাতত বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি করছে না, কিন্তু একবার চিন্তা করে দেখুন, একটি দরিদ্র পরিবারে যদি ভোগবাদী সংস্কৃতি প্রবেশ করে তাহলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। ভোগবাদী সংস্কৃতির কবলে পড়ে এ ধরনের পরিবারের সদস্যরা নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়তে পারে। সমাজ ও রাষ্ট্রের সঙ্গে বেমানান বিজাতীয় সংস্কৃতি কখনোই মানুষের মনে সুখ আনতে পারে না, এর ফলে অশান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশঙ্কাই কেবল বেড়ে যায়। শুধু মুসলিম দেশ নয়, সব অনুন্নত দেশই পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে ক্রমেই নিজস্ব সংস্কৃতি হারাচ্ছে।
তবে ভার্চুয়াল জগৎকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এ অবস্থায় এই জগৎকে মেনে নিয়েই নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব ও স্বার্থকে সমুন্নত রাখার চেষ্টা করতে হবে। বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করতে হবে। নিজস্ব সংস্কৃতির প্রয়োজনীয়তা নতুন প্রজন্মের সামনে যুক্তি দিয়ে তুলে ধরতে হবে। ইন্টারনেটেও নিজস্ব সংস্কৃতির প্রভাব বাড়াতে হবে। মুসলিম সংস্কৃতি যে প্রতিটি মানুষের জন্যই চিরস্থায়ী কল্যাণ নিশ্চিত করে তা তুলে ধরতে হবে। ইসলাম বিরোধী সংস্কৃতি মোকাবেলার জন্য নিজেদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে হবে এবং নিজস্ব সংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে হবে।
তো শ্রোতাবন্ধুরা, ভার্চুয়াল জগৎ সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
কোরআনের আলো।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। কোরআনের আলোর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা সূরা আলে ইমরানের 72 থেকে 76 নম্বর পর্যন্ত আয়াতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই 72 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
ওয়াকালা ক্বাইফাতুম মিন আহলিল কিতাবি আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজাগান নাহারি ওয়াকফুরু আখিরাহু লাআল্লাহুম ইয়ারজিউন।
আহলে কিতাবদের মধ্যে একদল বলে যে বিশ্বাসীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে, দিনের শুরুতে তা বিশ্বাস করো ও দিনের শেষে অবিশ্বাস করো, তাহলে তারা হয়তো ইসলাম থেকে ফিরে যাবে।
গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অবিশ্বাসীরা মুসলমানদের ইমান দুর্বল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালিয়েছিল, আর ওইসব ষড়যন্ত্রে একটা গুরুত্বপূর্ণ কৌশল ছিল সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করা। এ আয়াতে শত্রুদের এ ধরনের আরও একটি ষড়যন্ত্রের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করে বলা হয়েছে, অবিশ্বাসীদের নেতৃবৃন্দ তাদের অনুসারীকে বাহ্যিকভাবে মুসলমান সাজার নির্দেশ দিয়েছিল যাতে মুসলমানদের মধ্যে তারা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আর এ ষড়যন্ত্র অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণের কিছুকাল পরে তারা এই ধর্ম ত্যাগ করবে। তারা মুসলমানদেরকে বলবে যে আমরা ভুল করেছি এবং তোমাদের ধর্মের চেয়ে আমাদের ধর্মই উত্তম, আর এজন্যে আমরা আগের ধর্মেই ফিরে গেলাম। এটা স্পষ্ট যে এ ধরনের তৎপরতায় মুসলমানদের ইমান দুর্বল হয়ে পড়ত এবং নিজ ধর্মের সত্যতার ব্যাপারে তারা সন্দিহান হয়ে পড়ত। অন্য কাফেররাও এর ফলে ইসলাম ধর্ম গ্রহণের কোনো যুক্তি খুঁজে পেত না।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো, প্রথমত, মুসলমানদের সরল বিশ্বাসী ও সরল মনা হওয়া উচিত নয়, বরং কপট বিশ্বাসীদের সম্পর্কে তাদের সবসময় সাবধান হওয়া উচিত। দ্বিতীয়ত, শত্রুরা চায় মুসলমানরা তাদের ধর্ম ত্যাগ করুক এবং এজন্যে তারা সবসময় ষড়যন্ত্র করে যাচ্ছে, তাই শত্রুদের সাংস্কৃতিক ষড়যন্ত্র মোকাবেলার জন্য মুসলমানদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এবারে সূরা আলে ইমরানের 73 ও 74 নম্বর আয়াতের তিলাওয়াত শোনা যাক।
ولا تؤمنوا الا لمن تبع دينكم قل ان الهدى هدى الله ان يؤتى احد مثل ما اوتيتم او يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم
বিভ্রান্ত আহলে কিতাব নেতৃবৃন্দ তাদের অনুসারীকে বলতো, নিজস্ব ধর্মের অনুসারী ছাড়া কাউকেও বিশ্বাস করো না, এবং তোমাদের যা দেওয়া হয়েছে অন্য কাউকেও সেরকম কিছু দেওয়া হয়েছে এমনটিও বিশ্বাস করো না। হে নবী, আপনি বলুন, আল্লাহর পথই সুপথ, যা আপনাকে দেওয়া হয়েছে তদ্রূপ অন্যকেও দেওয়া হতে পারে, এটা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা বংশের একচেটিয়া অধিকার নয়। অথবা যদি তারা আপনার প্রতিপালক সম্পর্কে আপনার সাথে ঝগড়া করে, তবে আপনি বলুন, গৌরব আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা দান করেন এবং আল্লাহ প্রশস্ত ও মহান দাতা।
পূর্ববর্তী আয়াতে আমরা আলোচনা করেছিলাম ইহুদি নেতৃবৃন্দ মুসলমানদের ইমান দুর্বল করার জন্য প্রথমে ইসলামের নবীর প্রতি ইমান এনে পরে আবার অবিশ্বাসী হবার ষড়যন্ত্র এটেছিল। এই দুই আয়াতে তাদের ষড়যন্ত্র সম্পর্কে আরও বলা হয়েছে যে তারা একে অপরকে বলত এই ষড়যন্ত্র যেন সম্পূর্ণ গোপন থাকে এবং ইহুদিরা ছাড়া অন্য কেউ এমনকি মুশরিকরাও যেন তা না জানতে পারে, কারণ এর ফলে ষড়যন্ত্র ফাঁস হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ তাদের ষড়যন্ত্র ফাঁস করে দিয়ে তাদের বলেছেন পথ প্রদর্শন বা মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সুপথ বা সত্য ধর্ম কোনো বংশের একচেটিয়া সম্পদ নয়, তাই এসব ষড়যন্ত্র ঐশী হেদায়ত বা পথ প্রদর্শনের ওপর কোনো প্রভাব ফেলবে না। তাই সত্য ধর্মের বিরুদ্ধে অযথা ষড়যন্ত্র ও নেতিবাচক তৎপরতা চালানো পণ্ডশ্রম মাত্র। আয়াতের পরবর্তী অংশে ইহুদি নেতৃবৃন্দের বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। তারা বলত, ইহুদিদের কাছে যেরকম ঐশী গ্রন্থ এসেছে সেরকম ঐশী গ্রন্থ আর কোনো জাতির কাছে আসবে না। বিচার দিবসে আল্লাহর সামনে ইহুদিদের সাথে বিতর্কে লিপ্ত হয়ে কেউ জয়ী হতে পারবে না। ইহুদিরাই বিশ্বের শ্রেষ্ঠ জাতি, একমাত্র ইহুদিরাই নবী বা নবুয়ত পেয়েছে এবং জ্ঞানের দিক থেকে তারাই শ্রেষ্ঠ। ইহুদিদের এসব ভিত্তিহীন দাবির জবাবে আল্লাহ বলছেন, আল্লাহর সমস্ত অনুগ্রহ ও নিয়ামত, নবুয়ত থেকে শুরু করে যুক্তিতর্কের শক্তি, এসবই আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। অর্থাৎ আল্লাহ যাদেরকে যোগ্য মনে করেন তাদেরকে এসব সম্পদ দান করেন, কারণ কারা অনুগ্রহ পাওয়ার যোগ্য তা আল্লাহই ভালো জানেন। তাই অহেতুক হিংসা করা এবং আল্লাহকে একমাত্র নিজেদের অধিকারভুক্ত মনে করা ঠিক নয়।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিক হল, প্রথমত, আল্লাহর দয়া ও অনুগ্রহ কোনো বিশেষ গোষ্ঠী বা বংশের একচেটিয়া অধিকার নয়। যারাই আল্লাহর অনুগ্রহ চায় এবং যাদের যোগ্যতা আছে তারাই আল্লাহর অনুগ্রহ ও মুক্তি পাবে। দ্বিতীয়ত, ঐশী গ্রন্থের নেতৃবৃন্দ ইসলাম ধর্মের প্রতি তাদের অনুসারীর ক্রমবর্ধমান আগ্রহে আতঙ্কিত, আর তারা সবসময় বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা তৈরি করছে। এবারে সূরা আলী ইমরানের 75 ও 76 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين
أهل كتاب در مته أمون لوكات سي যার কাছে ধনরাশি আমানত রাখলে সে তোমাকে তা ফেরত দেবে এবং তাদের মধ্যে এমন লোকও আছে যার কাছে এক দিনার আমানত রাখলেও সে তোমাকে তা ফিরিয়ে দেবে না যে পর্যন্ত তুমি তার পিছে লেগে না থাকো। কারণ তারা বলে, যারা আমাদের ধর্মের অনুসারী নয় তাদের সাথে আমরা যে আচরণই করি না কেন তাতে পাপ নেই। আসলে তারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। হ্যাঁ, কেউ নিজ অঙ্গীকার পূর্ণ করলে ও সংযত হলে নিশ্চয়ই আল্লাহ তাদের অর্থাৎ খোদা ভীরুদের ভালোবাসেন।
এই দুই আয়াতে বিরোধীদের সাথে আচরণের ক্ষেত্রে ন্যায় বিচার বজায় রাখতে মুসলমানদের উপদেশ বা শিক্ষা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের মধ্যেও সৎ ও বিশ্বস্ত মানুষ পাওয়া যায় এবং তাদের কাছে কোনো কিছু আমানত রাখলে তা ফিরিয়ে দেয়। কিন্তু আধিপত্যবাদী ও বর্ণবাদী দৃষ্টিভঙ্গির কারণে অনেক ইহুদি মনে করত, অইহুদিদের সম্পদের কোনো মর্যাদা নেই এবং ইহুদিরা অন্য ধর্মের অনুসারীদের সম্পদ বা অর্থ আত্মসাতের অধিকার রাখে। বিস্ময়ের ব্যাপার হল, এ ভুল দৃষ্টিভঙ্গিকে তারা ধর্মীয় রং দিয়েছিল এবং তারা বলত, আল্লাহ তাদেরকে অইহুদিদের সম্পদ দখলের অনুমতি দিয়েছেন। এই দুই আয়াতে মুসলমানদের উদ্দেশ্য করে আল্লাহ আরও বলছেন, মুসলমানরা যেন তাদের অধিকার আদায়ের জন্য চেষ্টার কোনো ত্রুটি না করে, বরং তারা যেন দখলদারদের কাছ থেকে নিজেদের অধিকার ও সম্পদ ফিরিয়ে আনতে সংগ্রাম করে ও শক্তি প্রয়োগ করে। বর্তমানেও বর্ণবাদী ইহুদিরা ফিলিস্তিন দখল করে সেখানে ইসরায়েল প্রতিষ্ঠা করেছে। অবৈধ এই দেশটি বিশ্বের কোনো নিয়মনীতি ও মানবিক রীতি মেনে চলে না এবং প্রতিদিনই মুসলিম দেশগুলোর নতুন ভূমি দখলের চেষ্টা করছে এই বিষাক্ত ক্যান্সার ইসরায়েল। তাই মুসলমানদের উচিত ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করা ও মুসলমানদের ভূমি ছেড়ে দিতে ইসরায়েলকে বাধ্য করা। সম্প্রতি মুসলমানদের প্রতিরোধের কাছে হার মেনে ইহুদিবাদী ইসরায়েল 18 বছর পর দক্ষিণ লেবানন থেকে জবরদখল উঠিয়ে নিতে বাধ্য হয়েছে।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিক হল, প্রথমত, শত্রুদের সাথেও অন্যায় আচরণ করা যাবে না ও তাদের সবাইকে বিশ্বাসঘাতক মনে করা উচিত নয়। দ্বিতীয়ত, আমানত রক্ষা করা সবসময়ই ভালো কাজ। শত্রুর কাছ থেকে নেওয়া আমানতও রক্ষা করতে হবে এবং এক্ষেত্রেও বিশ্বাস ভঙ্গ করা সবসময়ই নিন্দনীয়। তৃতীয়ত, অপরাধ বা পাপ করার চেয়ে পাপের পক্ষে যুক্তি দেখানো আরও বড় অপরাধ। ইহুদিরা অন্যায়ভাবে জনগণের সম্পত্তি আত্মসাত করত এবং এই নিকৃষ্ট কাজ আল্লাহ নির্দেশেই করেছে বলে প্রচার করত। চতুর্থত, ব্যক্তি ও সামাজিক চুক্তি মেনে চলা এবং আমানত রক্ষা করা খোদাভীতির পরিচয় বহন করে। আল্লাহ আমানত ও ওয়াদা রক্ষাকারীদের ভালোবাসেন। আমরাও যেন আমানতদারী এবং খোদাভীতি অর্জন করে আল্লাহর ভালোবাসা লাভ করতে পারি, সেই প্রার্থনায় গুটিয়ে নিচ্ছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইরানি গল্প ও রূপকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। গত আসরে বলেছিলাম মাথাল ছাড়া আরেকটি ধারা ছিল মাসাল বা প্রবাদ নামে, এবং সেই ধারারই একটি গল্প শুনিয়েছিলাম গত আসরে। নিশ্চয়ই আপনাদের মনে আছে। মনে রাখতে হবে, মাসালের পাশাপাশি প্রবাদ প্রবচন নামেও গল্পের একটি উপদেশমূলক বা শিক্ষণীয় ধারার প্রচলন ছিল। আজকের আসরে আমরা সেই ধারারই একটি গল্প শোনাব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
পুরনো দিনের কথা,
তখন ব্যবসা বাণিজ্য চলত বিভিন্ন শহর সফরের মাধ্যমে। মালামাল ঘোড়া কিংবা উঠের মাধ্যমে এক শহর থেকে আরেক শহরে নিয়ে যাওয়া হতো, যাতে একটু বেশি দামে জিনিস বিক্রি করে বেশি বেশি আয় উপার্জন করা যায়। কিন্তু একটাই ছিল সমস্যা, তা হলো রাস্তাঘাটগুলো এখনকার মতো এতটা মসৃণ, পরিপাটি, আলোময় আর নিরাপদ ছিল না, অন্ধকার ছিল। দূর দূরান্তে যেতে যেতে পথের বাঁকে আধারে, কখনো মরুভূমি, কখনো জনহীন নিঝুম প্রান্তরে রাত কাটিয়ে যেতে হতো। সেজন্যে রাস্তাঘাট ছিল যথেষ্ট বিপজ্জনক এবং ভীতিকর, কেননা রাতের আধারে ওঁত পেতে থাকত সন্ত্রাসী চোর ডাকাতের দল। কোনো ব্যবসায়ী বা বাণিজ্য কাফেলা পথ অতিক্রম করার সময় তাদের উপর হামলা চালিয়ে লুট করে নিয়ে যেত ব্যবসায়ীদের সকল সহায় সম্পদ। এ কারণেই ব্যবসায়ীরা দল বেঁধে একসাথে সফরে বের হতো, এর ফলে চোর ডাকাতের দল তাদের উপর হামলা করত কম।
একদিন এরকমই একটি বাণিজ্য কাফেলা এক শহর থেকে আরেক শহরে যাবার জন্যে তাদের যাত্রা শুরু করল। এই কাফেলায় বেশ কজন ব্যবসায়ী ছিলেন, প্রত্যেক ব্যবসায়ীর কাছে ছিল প্রচুর পরিমাণ মালপত্র। অন্য এক শহরে গিয়ে এগুলো বিক্রি করে লাভ করার আশাতেই তারা রাস্তায় পাড়ি জমাল। যাই হোক, কাফেলা দু একদিন পথ পাড়ি দেওয়ার পর এমন এক জায়গায় গিয়ে উঠল যেখানে রাস্তাও ছিল বেশ আঁকা বাঁকা এবং চড়াই উত্রাইময়, আর এরকম স্থানে সাধারণত চোর ডাকাতের আক্রমণের আশঙ্কা ছিল বেশি, সেজন্যে ব্যবসায়ীরা ভয়ে অস্থির হয়ে পড়েছিল। রাত হয়ে এলে এই অস্থিরতা এবং ভয় আরও বেড়ে গেল। সেজন্যে কাফেলার গাইড সঙ্গীদের উদ্দেশ্যে বলল, ওই পথের মাকে যাবার আগেই ঘুম এবং বিশ্রামের জন্যে একটা ভালো জায়গা নির্বাচন করা দরকার। সকাল হবার পরে বরং সেই আঁকা বাঁকা রাস্তাটি পার হওয়া যাবে, কারণ দিনের আলোয় ডাকাতদের আক্রমণের আশঙ্কা কম থাকে।
এরপর কাফেলার প্রধান সবাইকে নির্দেশ দিল মূল্যবান জিনিসপত্রগুলো যেন বিশ্রামের স্থান থেকে একটু দূরে নিয়ে লুকিয়ে রাখা হয়। সবাই তাই করল, কিন্তু বণিকদের একজন একেবারে নিশ্চিন্ত মনে অন্যদেরকেই সাহায্য করে গেল। নিজের মালামালের ব্যাপারে ছিল একেবারেই উদ্বেগহীন। সবার মালামাল লুকিয়ে রাখার পর এবার নিজেরটা বিশ্রামস্থলের কাছেই রাখল। ব্যবসায়ীর দল খাবার খেয়ে নিশ্চিন্ত মনে শুয়ে পড়ল। এ অবস্থা দেখে উদ্বেগহীন ব্যবসায়ী বলল, এভাবে তো চলবে না, আমাদের উচিত একজনের পর আরেকজনের রাত জাগা, যাতে ডাকাতদের হামলার ব্যাপারে সতর্ক থাকা যায়। তাই সবাই তার প্রস্তাবটাকে যুক্তিসঙ্গত মনে করল। এবার সে বলল, ঠিক আছে, সবাই ঘুমিয়ে পড়ুন, প্রথমে আমি পাহারা দিচ্ছি, দুই ঘন্টা পর একজনকে ডেকে তুলব এবং আমি ঘুমাব।
সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। ঘুমাতে গিয়ে ভাবল, কি সৌভাগ্য আমাদের, এমন একজন আত্মত্যাগী মানুষ আমাদের কাফেলার সাথে হল। সবাই যখন ঘুমালো, সে পা টিপে টিপে গেল সেই অন্ধকার পথের মোড়ে। একটি ছায়া দেখতেই সশব্দ বলে উঠল, এই তোমরা যদি ডাকাত হয়ে থাকো তাহলে আমার কথাটা শোনো, আমি নিরস্ত্র, ভয় নেই, আমাকে তোমাদের সর্দারের কাছে নিয়ে যাও, গুরুত্বপূর্ণ কাজ আছে। ডাকাতেরা ব্যবসায়ীর হাত পা বেঁধে নিয়ে গেল তাদের সর্দারের কাছে। সর্দারকে বলল, এখান থেকে একটু দূরেই আমাদের একটি কাফেলা বিশ্রাম নিচ্ছে, যদি কথা দাও আমার মালে হাত দেবে না এবং যা মালামাল পাও তার ভাগ আমাকেও দেবে, তাহলে আমি তোমাদের সাহায্য করব। আমি জানি তারা তাদের দামি জিনিসপত্র কোথায় কোথায় লুকিয়ে রেখেছে।
ডাকাত সর্দার বলল, কথা দিলাম, বলো। ব্যবসায়ী লোকটা কাফেলার সবার মালামালের খোঁজ দিয়ে দিল এবং দ্রুত ফিরে গেল কাফেলার কাছে। সেখানে গিয়েই একজনকে জাগিয়ে তুলে বলল, দুই ঘন্টার বেশি হয়ে গেছে, এবার তোমার পালা, আমি ঘুমাবো, তুমি পাহারা দাও, দুই ঘন্টা পর তুমি আরেকজনকে ডেকে তুলবে, তুমি ঘুমাবে। এই বলে ঘুমানোর ভান করল সে। একটু পরেই ডাকাতের দল হামলা করল কাফেলার উপর। পাহারার দায়িত্বে থাকা ব্যবসায়ী লোকটা চিৎকার করে সবাইকে ডাকাতির খবর দিল এবং সবাইকে জাগিয়ে তুলল। ডাকাতরা সব লুট করল আর ব্যবসায়ীরা সকাল পর্যন্ত কান্নাকাটি আর আহাজারি করে কাটাল। সূর্য ওঠার পর এক বুক জ্বালা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিল। কেউ বলে উঠল, কি আর করব, কেউ বলল, খালি হাতে গিয়ে কি করব আমরা, বরং পরের শহরে গিয়ে বন্ধুবান্ধবদের কাছ থেকে হাওলাত বরাত করে বাড়ি ফিরব ইত্যাদি।
কিন্তু কাফেলার একজনের মালামাল চুরি হলো না দেখে সবাই আশ্চর্য হলো, কি করে হলো এমনটি, কি করে হয় এমনটি। একজন বলল, ও আমাদের জন্য কত কিনা করেছে, তার পবিত্র অন্তরই তাকে চোরের হাত থেকে বাঁচিয়েছে। অপরজন বলল, আসলে ও খুব ভালো মানুষ ছিল, সেই স্বেচ্ছায় সবার আগে পাহারার দায়িত্ব নিয়েছিল, তার পুরস্কার সে পেয়েছে। আরেকজন বলল, চোরেরা তো কেবল এখানে সেখানে পাথর সরিয়ে মালামাল লুটেছে, সে যেহেতু তার মাল পাথরের নিচে লুকায়নি সেজন্যে চোরেরা তার মালামাল দেখতে পায়নি। এই ফাঁকে সেই ব্যবসায়ী বলল, এই সঙ্গীদের কান্নাকাটি শুনতে ভালো লাগে না, আমার সহ্য হয় না এসব, আমি বরং একাই চলে যাচ্ছি। ঘোড়া এবং উটের পিঠে তার মালের বোঝা তুলে রওনা দিল সে। কিছুদূর গিয়েই সে ডাকাতদের কাছে পৌঁছে গেল এবং কথা অনুযায়ী তার অংশ বুঝে নিল। দু তিন দিন পর কাফেলার ব্যবসায়ীরা শহরে গিয়ে পৌঁছল, ছোটখাটো যেসব মাল চুরি হয়নি সেগুলি বিক্রি করল এবং পরিচিত বন্ধুবান্ধবদের কাছ থেকে ঋণ করার চেষ্টা করল।
শহরে তারা তাদের সফর সঙ্গী ব্যবসায়ীকে দেখল তার মালামাল বিক্রি করছে। কাফেলার একজন ভালো করে দেখল সেখানে তাদের চুরি যাওয়া মালও রয়েছে। সে কাফেলার সকল ব্যবসায়ীকে ডেকে একত্র করল এবং বিষয়টা তাদের সবাইকে জানাল। তারপর সবাই মিলে যুক্তি করে গেল কাজীর কাছে। কাজী ওই ব্যবসায়ী লোকটাকে গ্রেফতার করতে আদেশ দিল। কাজী গ্রেফতার হওয়া ব্যবসায়ীকে দেখেই বলল, আশ্চর্য, তুমি তাহলে চোরের পার্টনার আর কাফেলার সাথী, তোমাকে এমন শাস্তি দেব যা দেখে আকাশের উড়ন্ত পাখিরাও কান্নাকাটি করে। সেই থেকে যারাই এ ধরনের কাজ করে তাদের উদ্দেশ্যে বলা হয় কাফেলার সাথী এবং চোরের অংশীদার।
শ্রোতা ভাই বোনেরা, আলোকিত পথ অনুষ্ঠানের এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা মধ্যপ্রাচ্যে তাকফিরি ওয়াহাবি সন্ত্রাস সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির দৃষ্টিভঙ্গি তুলে ধরব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
মক্কা বিজয়ের পর ইসলামের শত্রুরা যখন নবীন এই ধর্মের অগ্রযাত্রা ঠেকানোর ব্যাপারে হতাশ হয়ে পড়ে, তখন তারা ইসলামের সঙ্গে প্রকাশ্য শত্রুতা বাদ দিয়ে মুসলমান সেজেই এই ধর্মের অগ্রযাত্রা ঠেকানোর সিদ্ধান্ত নেয়। পবিত্র কোরআনের বহু আয়াতে এই মুসলিম বেশধারী তথা ছদ্মবেশী মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রকাশ্য শত্রুদের চেয়ে মুনাফিকদের ব্যাপারে বেশি সতর্ক থাকার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য হল তারা সরল মনা মুসলমানদের বিভ্রান্ত করার জন্য নিজেদের খাঁটি মুসলমান বলে দাবি করে এবং অন্যদের তৎপরতাকে ইসলাম বিরোধী তৎপরতা হিসেবে তুলে ধরে তাদের কথায় কথায় কাফির বলে অভিহিত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এরা খুব একটা সুবিধা করতে পারেনি, কিন্তু মহানবীর ইন্তেকালের পর মুনাফিক শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে। বিশেষ করে আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালামের শাসনামলে তারা মুসলমানদের মধ্যে বড় ধরনের বিভেদ ও সংঘাত সৃষ্টি করতে সক্ষম হয়।
আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালামের শাসনামলে খারেজি সহ মুসলমান নামধারী একদল মুনাফিক আলী আলাইহিসসালাম ও তার অনুসারীদের কাফির বলত। আর বর্তমান যুগেও ওহাবি ও তাকফিরি ধারাগুলো
অন্যদেরকে কথায় কথায় কাফির বলতে অভ্যস্ত। শয়তানের শক্তিগুলো এদের সৃষ্টি করেছে মুসলমানদের মধ্যে বিভেদ ও সংঘাত ছড়িয়ে দিতেই, আর এভাবে মুসলিম ও ইসলামী শক্তিগুলোকে ধ্বংস বা দুর্বল করাই হল ইসলামের শত্রুদের প্রধান লক্ষ্য। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সিরিয়ায় এবং সম্প্রতি ইরাকেও তাকফিরি ওয়াহাবি সন্ত্রাস জোরদার হয়েছে। কথিত খাঁটি ইসলাম ও খাঁটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বিদাত বা কুপ্রথা ও শিরক নির্মূলের নামে তারা দেশে দেশে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে এক শ্রেণীর সরলমনা যুবকদের আকৃষ্ট করে। তবে তাদের শীর্ষ পর্যায়ের নেতারা সাম্রাজ্যবাদী পাশ্চাত্য ও ইহুদিবাদী ইসরায়েলের মতো ইসলামের প্রকাশ্য শত্রুদের মদদ নিয়েই নানা সংগঠন ও সশস্ত্র গ্রুপ গড়ে তুলেছে, আর ইসলামের প্রাথমিক লালনভূমি হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যে তাদের সন্ত্রাসী তৎপরতার ফলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল।
তাকফিরি সালাফি সন্ত্রাসের চিন্তাগত ভিত্তি হল ওয়াহাবি মতবাদ। এই মতবাদ গড়ে তোলা হয়েছে ইবনে তাইমিয়া নামের এক ব্যক্তির চিন্তাধারার আলোকে। ইসলামী দর্শন, যুক্তি এবং কোরআন হাদিসের মতামতের বিরোধী এই চিন্তাধারা প্রতিষ্ঠার নামে ওয়াহাবিরা গত কয়েক শতকে ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে ধ্বংসাত্মক ভূমিকা রেখেছে এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের নৃশংসতা মধ্যযুগের ক্রুসেডারদের বর্বরতাকেও হার মানিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি বহু বছর আগেই ইসলামের নামে বর্বরতা ও কুসংস্কার চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে বারবার মুসলমানদের সতর্ক করে দিয়েছিলেন। তিনি প্রকৃত মুহাম্মাদী ইসলামের বিপরীতে ওহাবিদের কথিত ইসলামকে আমেরিকান ইসলাম বলে উল্লেখ করতেন। ইসলামের গভীর অর্থ ও মর্মমূলের সঙ্গে সম্পর্কহীন থেকে ইসলামী নীতিমালার কিছু বাহ্যিক ভুল ও অগভীর ব্যাখ্যাকে জোর করে চাপিয়ে দেয় হল আমেরিকান ইসলামের অন্যতম বৈশিষ্ট্য।
ইসলামী ইরানের বর্তমান নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই ও মনে করেন যে ইসলামের শত্রুরা এই মহান ধর্মের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই তাকফিরি ওয়াহাবি ধারাগুলো গড়ে তুলেছে। তিনি কথিত সালাফি ওয়াহাবিদের বিভ্রান্ত চিন্তাধারার স্বরূপ তুলে ধরতে গিয়ে বলেছেন, সালাফিগিরির অর্থ যদি এটা হয় যে কোরআন ও সুন্নার মূল নীতিমালার অনুসারী হওয়া এবং আসল বা খাঁটি মূল্যবোধগুলোর অনুসরণ, বিচ্যুতি ও বিভ্রান্তির বিরুদ্ধে সংগ্রাম, শরিয়াত বা ধর্মীয় বিধিবিধানের পুনরুজ্জীবন আর পাশ্চাত্যের অন্ধ অনুকরণকে প্রত্যাখ্যান করা, তাহলে আমাদের সবারই উচিত সালাফি হওয়া। কিন্তু সালাফি হওয়া বলতে যদি নানা ধর্ম ও মুসলিম মাঝহাবগুলোর মধ্যে বিদ্বেষ, বর্বরতা ও সহিংসতা ছড়িয়ে দেওয়াকে বোঝানো হয় এবং সৃষ্টিশীলতা, নমনীয়তা ও যুক্তির বিরোধিতাকে বোঝানো হয়, তাহলে তা ইসলামী সংস্কৃতি আর সভ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না, বরং এর ফলে ধর্মনিরপেক্ষতা ও ধর্মহীনতারই প্রসার ঘটবে। কারণ সৃষ্টিশীলতা, নমনীয়তা ও যুক্তি হচ্ছে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির মূল ভিত্তি। তিনি আরো বলেছেন,
যে ইসলাম গোত্রে গোত্রে যুদ্ধ বাঁধায়, মাযহাবগুলোর মধ্যে যুদ্ধ বাঁধায়, মুমিনদের সঙ্গে কঠোর আচরণ করে এবং কাফিরদের প্রতি বন্ধু ভাবাপন্ন ও দয়াদ্র থাকে, সে ইসলামকে বিশ্বাস করা যায় না। কারণ এই ইসলাম হচ্ছে সে আমেরিকান ও ব্রিটিশ ইসলাম যা মুসলমানদেরকে পাশ্চাত্যের পুঁজিবাদের ফাঁদে আটকাতে চাচ্ছে। একই সঙ্গে তারা মুসলমানদেরকে ভোগবাদ ও নৈতিক অধঃপতনের দিকেও টেনে নিতে চাচ্ছে। ওহাবি তাকফিরিদের অবস্থান তুলে ধরতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, নিঃসন্দেহে এরা ইসলামের লক্ষ্য উদ্দেশ্যের ঠিক 180 ডিগ্রি বিপরীতে চলছে। ইসলাম ধর্ম শত্রুদের সহযোগিতা এবং ধর্মের শত্রুদের ও দাম্ভিকদের কর্তৃত্বকে প্রত্যাখ্যান করতে বা এড়িয়ে চলতে মুমিনদের নির্দেশ দিয়েছে। তাকফিরি ইসলাম ও ধর্ম নিরপেক্ষ ইসলাম পাশ্চাত্যের পক্ষ থেকেই মুসলমানদের কাছে তুলে ধরা হচ্ছে ও ধরা হবে, যাতে যুক্তিবাদী ও ভারসাম্যপূর্ণ মৌলিকতাবাদী ইসলাম স্থানীয় গণজাগরণ বা বিপ্লবগুলোর মধ্যে জোরদার না হয়।
Thank you.
মুসলমানদের প্রথম কিবলা দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে সবসময় প্রত্যাখ্যান করে এসেছে ইরানের ইসলামী বিপ্লব। এ বিষয়টিকে একটি ধর্মীয় বিশ্বাসে পরিণত করতে সক্ষম হয়েছে এই মহান বিপ্লব, ফলে ইহুদিবাদ যে মুসলমানদের প্রধান শত্রু তা স্পষ্ট হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য ইরানের ইসলামী বিপ্লবের মহান রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির ডাকে প্রায় 35 বছর ধরে রমজানের শেষ শুক্রবারে পালিত হচ্ছে বিশ্ব কুদস দিবস। ইসরায়েল এখন ফিলিস্তিনের উপর কর্তৃত্ব হারানোর ভয়ে আতঙ্কগ্রস্ত। শান্তি আলোচনার নামে ফিলিস্তিনিদেরকে ধোঁকা দেওয়ার ইসরায়েলি প্রচেষ্টা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বারবার বুমেরাং হচ্ছে। ইসরায়েল গণহত্যার জন্য ও রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্য দিনকে দিন স্বাধীন চেতার সরকার ও জাতিগুলোর মাধ্যমে নিন্দিত আর কোণঠাসা হয়ে পড়ছে। আর এ অবস্থায় মুসলিম দেশগুলোর মধ্যে আন্তঃকলহ ও বিবাদ ছড়িয়ে দিয়ে ইসরায়েল স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইছে। ইসলামের নামে উগ্র ইসলাম ও তাকফিরি প্রবণতা ইসরায়েল সহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এই প্রসঙ্গে বলেছেন, তাকফিরিরা ইহুদিবাদী ইসরায়েলের খবিস তথা অপবিত্র অস্তিত্বের দিক থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দিচ্ছে।
Thank you.